exclusively on FusionBD.com.
FM 89.2.
Kuasha.
ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছি শারমিন, আর সময় হয়ে গেছে আমাদের প্রথম গল্প শুনবো। অর্থাৎ যে দুটো গল্প থাকে সেটা প্রথম গল্প এখন শুনবেন, যেটা পরে শোনাবে সেতু। আর আজকের প্রথম গল্পের নাম হচ্ছে মমির জীবন্ত হাত, লিখেছেন খগেন্দ্রনাথ মিত্র। আর শুরু হচ্ছে এখন, অর্থাৎ প্রথম পর্বটি এখন শুনবেন, আর দ্বিতীয় পর্ব শুনবেন একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা ABC Radio 89.2 FM.
সকাল থেকে সেদিন কাজের আর বিরাম ছিল না। যখন বিশ্রাম পেলাম তখন রাত ১২টা। যেখানে আমার আস্থানা ছিল সেই জায়গাটার চারধারে ১০ ক্রোশের মধ্যে কোনো লোকালয় নেই, গাছপালাও বড় একটা দেখা যায় না, কেবল শুষ্ক পাষাণ ও তার এধারে ওধারে অতি প্রাচীন সমাধিগুলো নীরবে পড়ে আছে। এইসব কারণে জায়গাটা স্বভাবতই নির্জন ও নিস্তব্ধ। দুপুরে ও সন্ধ্যার পর থেকে তার নীরবতা যেন গুরুভার পাষাণের মতো বুকের উপর চেপে বসে। রাত যত বাড়ে মনে হয় এখানে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা জেগে উঠে রাত্রির মতো অতি চুপে চুপে পা ফেলে এবং বাতাসের মতো লঘু ও স্বচ্ছ দেহে এদিক ওদিক চলাফেরা করছে। আমার কাজ ছিল সমাধির নিচের শুষ্ক ও প্রাণহীন মৃতদেহগুলো নিয়ে। এক এক রাতে মনে হতো কে যেন আমার পিঠের উপর দিয়ে ঝুঁকে বা সামনে দাঁড়িয়ে আমার রচনাটা খুব কৌতূহলের সঙ্গে পাঠ করছে। কখনো কখনো সচকিত হয়ে মাথা তুলে এদিক ওদিক তাকিয়েছি, কিন্তু কিছুই দেখতে পাইনি। সেজন্য ভাবতাম যে ওটা মনের ভুল। রাত দিন মৃতের সম্বন্ধে চিন্তা করছি, মৃতের নানা রকম সামগ্রী নাড়াচাড়া করছি। আমার চারধারেই যে সমাধি, এ অবস্থায় প্রেত বা ছায়া অথবা ওই ধরনের কিছু যে দেখব কিংবা অনুভব করব, এতে আর বিচিত্রই বাকি। যাই হোক, কাজ সেরে আমি আস্থানা থেকে বাইরে বেরিয়ে এলাম। পরদিন আমাদের দেশে যেতে হবে, সেজন্য আমার সঙ্গী জিনিসপত্র গোছাতে ব্যস্ত। আমাদের বৃদ্ধ আরব অনুসরটি তখন কোথায় জানি না। আমি আস্তানার বাইরে দাঁড়িয়ে একটা চুরুট ধরিয়ে চারধারে তাকিয়ে দেখলাম, কিন্তু সেই ঘন অন্ধকারে কিছুই চোখে পড়ল না। কেবল কিছু দূর থেকে নাইলনের অস্পষ্ট কলধ্বনি ও চারধারের অশান্ত ঝিল্লি রব একসঙ্গে মিশে একটা অদ্ভুত সুরের সৃষ্টি করে আমার কানে বাজতে লাগলো এবং মনকেও স্পর্শ করতে লাগলো। আমি স্তব্ধ হয়ে সেই শব্দের দিকে কান পেতে রইলাম। সম্ভবত ক্ষণিকের জন্য তন্ময় হয়ে থাকব। হঠাৎ দেখি আমার একেবারে সম্মুখে একটি ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে। আমি সচকিত হয়ে এক পা পিছিয়ে যেতেই আমারও বিস্ময়ের ঘোর কাটল। সেই মূর্তিও কথা বলে উঠল। সে অতি মৃদু কণ্ঠে বলল, আমার সঙ্গে আসুন। তার সুরে ও কথায় আর ভাবভঙ্গিতে এমন একটা গাম্ভীর্য ছিল যে সে আমাদের অনুচর হলেও তা উপেক্ষা করতে পারলাম না। কেবল বললাম, কোথায়? সে হাত বাড়িয়ে পূব দিকটা দেখিয়ে দিল। আমি নীরবে তাকে অনুসরণ করে চললাম। দুজনে চলেছি। আমাদের পথের এদিকে ওদিকে ভগ্ন সমাধি স্তম্ভগুলো পড়ে আছে, মাঝে মাঝে পায়ে বাধা পাই। কোন সমাধি স্তম্ভর চূড়ায় বা আর কোথাও বসে হঠাৎ দুটি একটি পেঁচা ডেকে ওঠে, কখনো কখনো দু একটা বাদুড় উড়ে যায়। সেই ঘন অন্ধকার, সেই আচম্বিত শব্দ, সেই জনবিরল সমাধি প্রান্তর এবং বৃদ্ধ অনুসরটির রহস্যপূর্ণ ব্যবহার আমাকে ক্রমে যেন অভিভূত করে ফেলতে লাগল। আমার মনে হতে লাগল আমি কোনো অভূতপূর্ব ঘটনা বা কোনো রহস্যের সম্মুখীন হতে চলেছি। তার সঙ্গে কতক্ষণ যে চলেছি তা ঠিক বলা সম্ভব নয়, তবে দূরত্বের অনুমানে বুঝলাম আমার আস্থানা থেকে প্রায় 1 মাইল পার হয়ে এসেছি। এর মধ্যে অবশ্য আমরা দুজনে কেউ কারোর সঙ্গে একটি কথাও বলিনি। এক জায়গায় এসে আমার অনুচরটি হঠাৎ দাঁড়াল, তারপর বলল, অপেক্ষা করুন। আমার চোখে অন্ধকার এতক্ষণ শুয়ে এসেছিল, তার উপর তিথি অনুসারে আর একটু পরেই চাঁদ উঠবে। পূব আকাশের কোল একটু উজ্জ্বল হয়ে উঠেছে, তার ফলে জায়গাটার একটা অস্পষ্ট ছবি আমার চোখে ফুটল। মনে পড়ল এর আগে এখানে দিনের বেলা একবার এসেছিলাম, দেখলাম আমার সামনে প্রত্নতাত্ত্বিকদের কাটা সুড়ঙ্গ ও খাদ। অনুচরটি সেখানে আমাকে রেখে সেই খাদের মধ্যে নেমে গেল। আমি দাঁড়িয়ে আছি, দূর শৈলশিখরে ধীরে কৃষ্ণপক্ষের চাঁদ উঠল, তার ম্লান আলো সেই নিস্তব্ধ জায়গা, সমাধিগুলো ও স্ফিঙ্কসটাকে এমন একটি রূপদান করল যে আমার মনে হতে লাগল চারধার থেকে কারা যেন ঘুম থেকে ধীরে ধীরে জেগে উঠছে। চিন্তাটা মনে উঠতেই আমার শরীরের মধ্যে দিয়ে কেমন একটু শিহরণ বয়ে গেল। ঠিক তখনই পিছনে পায়ের শব্দে ফিরে দেখি আমাদের অনুচরটি ফিরে আসছে, তার হাতে যেন একটা কি। সে কাছে আসতে দেখি জিনিসটা কাপড়ে জড়ানো। সাধারণত ম্যামিগুলি যে ধরনের কাপড়ে জড়ানো থাকে, এ কাপড়খানাও ঠিক সেই ধরনের। আমার কৌতূহলের সীমা থাকল না, সেও কোনো কথা না বলে কাল বিলম্ব না করে জিনিসটার উপরে জড়ানো কাপড়টা খুলে ফেলল। ততক্ষণে চাঁদ আর একটু উপরে উঠেছে। জিনিসটার কাপড়খানা সে সম্পূর্ণ খুলে দিতেই আমার কৌতূহল চরম বিস্ময়ে পরিণত হল। দেখলাম সেটা একখানি হাত। হাতখানার গঠন এবং সুন্দর ও সরু আঙুলগুলি দেখে বুঝলাম সেটি কোনো নারীর, তার কোথাও এতটুকু বিকৃতি ঘটেনি। তার নখগুলি চমৎকার করে কাটা, প্রত্যেকটা নখের উপরে যে খুব পাতলা সোনালী পাত মোড়া রয়েছে সেটি পর্যন্ত জ্যোৎস্নায় ঝলমল করছে। দেখে মনে হতে লাগলো হাতখানা এই মুহূর্তে কোন নারীর দেহ থেকে কেটে আনা হয়েছে। তার ক্ষতস্থান থেকে যে দুটি হাড় বেরিয়ে আছে চাঁদের আলো পড়ে সে দুটি আরো সাদা দেখাচ্ছে। ততক্ষণে চাঁদের আলো আরো উজ্জ্বল ও নির্মল হয়ে উঠেছিল। অনুসরটি হাতখানা আমার আর একটু কাছে আনতে দেখলাম তার তর্জনীতে একটি উজ্জ্বল সোনার আংটি, তার উপর প্রাচীন ইজিপ্টের কয়েকটি সাংকেতিক অক্ষর খোদাই করা। আমার বৃদ্ধ অনুসরটির মুখের দিকে তাকিয়ে দেখলাম তার চেহারায় কেমন একটা পরিবর্তন এসেছে। তাকে আমরা আরব বলে জানতাম, কিন্তু এখন তার মুখ চোখের আরবীয় গঠনের পাশে আরেকটি অন্য ভাব ফুটে উঠে সে ভাবটিকে ম্লান করে দিয়েছে। সে পরম স্নেহ ভরে সেই হাতখানি দু হাতে তুলে ধরে বলল, এখানা সেই হাত বলে বৃদ্ধ পরম স্নেহের সঙ্গে হাতখানা একটু দোলাল। তারপর আবার বলল, এই কাহিনী আমি শুনেছি আমার পিতার মুখে, তিনি শুনেছিলেন তার পিতার কাছে। এভাবে কাহিনীটি পুরুষানুক্রমে চলে আসছে। আমার পূর্বপুরুষেরা থিবিসের এই মন্দিরে পৌরোহিত্য করতেন। এই হাতখানি যে কোথায় লুকানো ছিল তারা ছাড়া আর কেউই জানত না। আমার পিতা আমাকে এর গোপন সন্ধান দিয়ে গেছেন। তোমার কাছে আমি নানাভাবে ঋণী, তাই আজ আমি সেই হাতখানা তোমায় উপহার দিচ্ছি। আমি বললাম, কিন্তু হাতখানা আমায় না দিয়ে কোন জাদুঘরে তোমার দেওয়া উচিত, তারা সযত্নে এটাকে রক্ষা করবে। সে কঠোর স্বরে বলল, তা হতে পারে না। এই হাতের উপর যে অভিসম্পাত আছে তা আজও পূর্ণ হয়নি, আর সেই অভিসম্পাতটি পূরণ করবার জন্য ভাগ্য তোমাকেই নির্বাচিত করেছে। আমি চমকে উঠলাম, বললাম, অসম্ভব, আমার সঙ্গে ওর সম্বন্ধ কি, আমি তো বিদেশি। সে একটু হেসে বলল, বন্ধু, নিয়তির চলাফেরা বড় বিচিত্র। আমি যা বলছি তা সত্য। রাজকুমারী মাকি জাটেনের দেহটা ম্যামিতে পরিণত করে তার পিতা আখনাটেনের ম্যামির কাছে রাখা হয়েছে। সেটা এখন শান্তিতেই আছে, কিন্তু তার দক্ষিণ হাতখানার উপর যে অভিসম্পাত আছে তা আজও পূর্ণ হয়নি, সেই জন্যই এটা শান্তি নেই। এরা তোমার সঙ্গে পৃথিবীর নগরে নগরে ঘুরে বেড়াবে, লক্ষ লক্ষ লোকের চোখের সম্মুখে প্রদর্শিত হবে। হাতখানার উপর যে অভিসম্পাত আছে তা পূর্ণ হবে তোমার দ্বারাই, নিয়তির এই বিধান।
অসম্ভব!
পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। তুমিও কোথাও শান্তিতে বাস করতে পারবে না,
আজ থেকে এক বছর পরে তোমার ভ্রমণ শুরু হবে, আর আজ থেকেই 30 বছর পরে এক মহাযুদ্ধের শেষ ভাগে রাজকুমারী মাকিটাটেনের ভগ্নিপতি ফারাও টুটেনখামেনের সমাধি আর ম্যামি যে সময়ে আবিষ্কৃত হবে, ঠিক তার পূর্বেই রাজকুমারীর আত্মা এসে তোমার কাছ থেকে তার দক্ষিণ হাতখানা উদ্ধারের চেষ্টা করবে। হাতখানাও তখন হয়ে উঠবে জীবন্ত। যতকাল তোমার কাছে থাকবে ততকাল তোমার কোনো বিপদ আপদের ভয় থাকবে না, তুমি এখানা সযত্নে রাখবে, তাহলে এই হাতও তোমাকে সকল বিপদে রক্ষা করবে। আমার কাছে শপথ করো যে হাতখানা তুমি সব সময় খুবই সাবধানে রাখবে। বলতে বলতে বৃদ্ধের চোখ মুখের ভাব, গলার স্বর, দেহের ভাবভঙ্গি সম্পূর্ণ বদলে গেল। আমার মনে হতে লাগলো একজন ইজিপ্টীয় পুরোহিত সেই অতি প্রাচীন জীর্ণ মন্দিরের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে আমাকে কঠোর স্বরে প্রতিজ্ঞাবদ্ধ হতে আজ্ঞা দিচ্ছে। সেই নিস্তব্ধ নির্জন সমাধি প্রান্তরে শান্ত বাতাসে উজ্জ্বল জ্যোৎস্নালোকে আর সেই মূর্তির সম্মুখে আমি ক্রমে অভিভূত হয়ে পড়লাম। আমার ইচ্ছা শক্তি মনের মাঝে মিলিয়ে গেল, বোধ হতে লাগল আমি তার আজ্ঞাবহ ভৃত্য। আমার মাথা আপনা হতেই তার সম্মুখে নত হয়ে পড়ল। সে বলল,
কেবল ওইটুকু প্রতিজ্ঞাই যথেষ্ট নয়, এই আমরা দুজনে আমিনের জীর্ণ ভগ্ন মন্দির তলে দাঁড়িয়ে আছি, এখানে রতজানু হয়ে বসে আকাশের দিকে তোমার দক্ষিণ হাত তুলে সকলের যিনি ঈশ্বর তাকে সাক্ষ্য করে এই শপথ করো যে তোমার কথা তুমি পালন করবে।
তার অনুজ্ঞ উপেক্ষা করবার শক্তি আমার তখন ছিল না, আমি যথাযথ তা পালন করলাম। তারপর আমি উঠে দাঁড়াতেই সে আমার হাতে রাজকুমারের ছিন্ন হাতখানি ধীরে ধীরে রেখে দিল। অতঃপর দুজনে পূবের পথ ধরে আস্তানায় ফিরে এলাম। আমার মন এক অভূতপূর্ব ভাবে ভরে গেল। দেখলাম আমার সঙ্গীও তখন তেমনই ব্যস্ত আছেন। আমি যে কাপড়ে জড়ানো একটা কিছু নিয়ে কুটিরে ঢুকলাম সেদিকে তার খেয়ালই হল না। আমিও তাকে হাতখানির বিষয় কোনো কথা বলা আবশ্যক বলে মনে করলাম না। হাতখানিকে আর একখানা কাপড়ে ভালো করে জড়িয়ে আমার বালিশের নিচে রেখে তাতে মাথা দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু অন্যদিনের মতো আমার সে রাতে কিছুক্ষণ জেগে থাকতে হল না। শোবার প্রায় সঙ্গে সঙ্গেই আমার চোখে তন্দ্রা নেমে এল, আমি ঘুমিয়ে পড়লাম।
কুয়াশা,
দিনের শেষে বিকট চিৎকার আসে দূরে থেকে, ছায়ার খেলা দেখে সারা শরীর জমে যায় শিহরণে, পর্দা ঠিক করে পাশে কেউ যেন গুটি মেরে বসে আছে, আর করে নিশ্চিত বিশ্বাস নাকি ভূত, মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ছুরি পাশে রাখা তো দোয়ার খোলা, কেউ এলো বুঝি দুপুরের শব্দের রহস্যটা কি, ঘন কুয়াশায় ঢেকে যায় চোখ, ঢেকে
যথাসময়ে আমরা জিনিসপত্র নিয়ে আস্তানা ছেড়ে চলে এলাম। আমাদের বৃদ্ধ অনুচরটিও স্টিমার ঘাট অবধি আমাদের সঙ্গে এলো। আমি যখন স্টিমারে উঠছি তখন সে একবার তীক্ষ্ণ চোখে আমার চোখের দিকে তাকালো। আমার মনে হল সেই দৃষ্টির অর্থ, তোমার শপথ পালন করো। যাই হোক, আমাদের স্টিমার যথাসময়ে থিভিস ছেড়ে নাইল দিয়ে সুদূর উত্তরে সমুদ্রের দিকে চলতে আরম্ভ করল। সেই সময় ফিরে দেখলাম আমাদের বৃদ্ধ অনুসরটি ঘাটের এক ধারে স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেন ছায়ামূর্তি। ক্রমে সেই ছায়া থিভিসের বিলীয়মান তীরভূমির সঙ্গে আমার চোখের সম্মুখ থেকে চিরকালের জন্য মিলিয়ে গেল। তারপর দীর্ঘ 30 বৎসর কেটে গেছে। এই সময়ের মধ্যে আমি পৃথিবীর নগরে নগরে ভ্রমণ করেছি, কত লোক আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি হাতখানাকে কখনো আমার কাছ ছাড়া করিনি। সকলেই রাজকুমারী মাকিটাটের সেই হাতখানিকে আমার বসবার ঘরে আমার পাশে দেখে গেছে ও তার চমকপ্রদ কাহিনীটি মনোযোগ দিয়ে শুনেছে। হাতখানিও এই দীর্ঘকালের মধ্যে আমাকে যে কত বিপদ আপদে রক্ষা করেছে তা বলতে গেলে একখানি প্রকাণ্ড পুঁথি হয়ে যাবে। যাই হোক, একদিন সকালে উঠে রাজকুমারীর হাতের দিকে তাকিয়ে আমার বিস্ময়ের সীমা থাকল না। দেখলাম হাতখানার আঙুলের গ্রন্থিতে ফোঁটা ফোঁটা তাজা রক্ত, প্রত্যেকটি আঙুলের আগা দিয়ে রক্ত বার হচ্ছে। এমন অলৌকিক ঘটনা আমি জীবনে কখনো দেখিনি। ভয়ে আমার মন ভরে গেল। তবুও মনকে শান্ত করবার জন্য ভাবলাম, ওই লাল তরল ও ঘন জিনিসটার রক্ত নাও তো হতে পারে। কিন্তু একজন রাসায়নিক যখন তার কয়েক বিন্দুকে নানা রকম রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে পরীক্ষা করে বললেন জিনিসটা মানুষের রক্ত ছাড়া আর কিছুই নয়, তখন আমি স্তম্ভিত হয়ে গেলাম। 3000 বছরের পুরাতন একটা শুষ্ক কঠিন ম্যামি হাত সহসা জীবন্ত হয়ে উঠল। রক্তাক্ত হাতখানা দৃশ্য আমাকে এমন পীড়া দিতে লাগল যে রাসায়নিককে বললাম, ওই হাতখানা রক্ত পড়া কি কোনো রকমে বন্ধ করতে পারেন না? ওটাকে আবার আগের মতো শক্ত হতে পারে না? যে রকমই হোক ওটাকে আগের অবস্থায় পরিণত করুন, চোখের সামনে এ দৃশ্য বড় অসহ্য। তিনি বললেন, তরল গালা ও পিচের মধ্যে ডুবিয়ে দিলে হাতখানা আবার আগের মতো শক্ত ও অসাড় হয়ে যেতে পারে এবং রক্ত পড়াও নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। এছাড়া আর তো কোনো উপায় আমার জানা নেই। আমি তৎক্ষণাৎ তার প্রস্তাবে সম্মত হয়ে বললাম, অনুগ্রহ করে এই মুহূর্তে ওটা নিয়ে যান। রাসায়নিক হাতখানা নিয়ে চলে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে হাতখানা আমায় দিয়ে বললেন, দেখুন, এটা আগের মতোই শক্ত ও অসাড় হয়ে গেছে, রক্ত পড়াও বন্ধ হয়েছে। কিন্তু ম্যামির হাত দিয়ে কি করে যে রক্ত পড়তে পারে আমি কিন্তু তা কিছুতেই ভেবে পাচ্ছি না। এই ব্যাপারটা নিতান্তই অভাবনীয়। এই কথাটা আমিও মনে মনে ভাবছিলাম, কাজেই তার প্রশ্নের সদুত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হল না। আমি রাজকুমারীর হাতখানা হাতে নিয়ে দেখি তার কোনো জায়গা দিয়ে আবার রক্ত পড়ছে কিনা। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতখানা যথাস্থানে সেই লাল মখমলের গদির উপর রেখে দিলাম। এরপর আমি আর হাতখানার প্রতি মনোযোগ দিলাম না, নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু আর এক রাতে আবার এক অদ্ভুত ঘটনা ঘটল। রাত তখন গভীর, প্রায় সারা নগরী ঘুমে অচেতন। কেবল দূর থেকে মাঝে মাঝে বিদ্রোহী সৈন্যদের উন্মত্ত উল্লাস, সঙ্গীত ও দু একটি বন্দুকের আওয়াজ ভেসে আসছে। সেই সময় 4 জন সশস্ত্র দস্যু আমার ঘরে হানা দিল। ঘরে ঢুকেই প্রথমে তাদের চোখে পড়ল রাজকুমারীর আঙুলের সোনার আংটিটির উপর। দস্যু সর্দার তৎক্ষণাৎ রাজকুমারীর হাতখানি মখমলের গদির উপর থেকে ছো দিয়ে তুলে নিল, কিন্তু পরক্ষণেই দেখল তার হাত রক্তাক্ত হয়ে গেছে। সে ভয়ে চিৎকার করে হাতখানা টেবিলের উপর ফেলে দিয়ে সঙ্গীদের সঙ্গে ঘর থেকে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। যথারীতি দিন শেষ হয়ে নগরীর প্রসাদ শ্রেণীর মাথায় সন্ধ্যা ঘনিয়ে এল। আর একটু পরেই সে অন্ধকার দূর করে উঠল চাঁদ। আমার হাতে তখন আর কোনো কাজ নেই, মন বিষণ্ণ। কাল থেকে আর এই গৃহ আর ওই হাতের সঙ্গে আমার কোনোই সম্বন্ধ থাকবে না। আমি বারবার হাতখানিকে দেখতে লাগলাম, রক্তে সেখানা ভেসে যাচ্ছে। মনে হতে লাগল থিবিসের বিশাল প্রান্তরে নাইলের তীরভূমিতে রাজকুমারীর মৃতদেহটি যেন পড়ে আছে, আর তার দক্ষিণ হাতখানি সদ্য কেটে এনে এইখানে রাখা হয়েছে। ক্রমে রাত গভীর হতে লাগল। ঘরের চিমনিতে সন্ধ্যা থেকে আগুন জ্বলছিল। আমি তাতে আরো কাঠ দিয়ে প্রখর ও প্রদীপ্ত করে দিলাম, যাতে রাজকুমারীর হাতখানি নিঃশেষ পুড়ে ছাই হয়ে যায়। আকাশে তখন জ্যোৎস্নার বন্যা বয়ে এসেছে, নগরী চোখেও তন্দ্রা। আমার ঘরে সন্ধ্যা থেকেই কোনো আলো জ্বালাইনি, খোলা জানলা। পথে জ্যোৎস্না এসে শূন্য ও নিস্তব্ধ ঘরখানির মেঝে ঘুমিয়ে পড়েছে। এই আলো ছায় আমি একা দাঁড়িয়ে। হঠাৎ দূরে গির্জার ঘড়িতে ঢং ঢং শব্দে রাত্রি 12টা বাজল। সেই শব্দে আমারও চমক ভাঙল। আমি ঘর থেকে বেরিয়ে বারান্দার দরজার খিল আটকে আমার ঘরের দরজাটাও বেশ করে এঁটে বন্ধ করে দিলাম। ওক কাঠের ভারী দরজা, কাঁপে কাঁপে বসে গেল। চিমনির চুল্লিতে তখন খুব তেজে আগুন জ্বলছে। আমি সেটা আরো উস্কে দিয়ে টেবিলের কাছে সরে এসে রাজকুমারের কোমল ও রক্তাক্ত হাতখানি দু হাতে তুলে নিলাম। সেই সময় হাতখানির স্পর্শে আমার সারা শরীরের মধ্যে দিয়ে কেমন একটা শিহরণ বয়ে গেল। সেই সঙ্গে মনে পড়ল, আজই রাতে রাজকুমারীর হাতখানি আমার কাছ থেকে নিতে আসবেন, কারণ সেই ক্ষণটি আজই। আমি হিসাব করে দেখেছি যে ভবিষ্যৎবাণী পূরণের দিনটি আজকেই। আমার মন আরো বিষণ্ণ হয়ে উঠল। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে হাতখানিকে প্রদীপ্ত চুল্লির ঠিক মাঝখানে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে চারধার থেকে শত শত অগ্নিশিখা তাকে ঘিরে ধরে দগ্ধ করতে লাগল। যে সুগন্ধি আরক মাখিয়ে হাতখানি ম্যামি করা ছিল, অগ্নিস্পর্শে তার সুন্দর বাঁশে ঘরখানি ভরে গেল। আমি স্থির দৃষ্টিতে চুল্লির দিকে তাকিয়ে রইলাম। নিস্তব্ধ নির্জন ঘর, কেবল চুল্লি থেকে একটু একটু শব্দ হচ্ছে। ক্রমে হাতখানিকে নিঃশেষ জীর্ণ করে অগ্নিশিখাগুলি সাপের মতো ফনা নত করে রক্তোজ্জ্বল অঙ্গার রাশির উপর দিয়ে লতিয়ে এক এক দিকে যেন মিলিয়ে যেতে লাগল। অবশেষে কেবল তপ্ত ও গাঢ় রক্তবর্ণ উজ্জ্বল অঙ্গার রাশি ছাড়া চুল্লিতে আর কিছুই দেখা গেল না। আমি নিঃশ্বাস ফেলে চেয়ার থেকে উঠতেই বাইরের দরজায় প্রচণ্ড আঘাতের শব্দ শুনে স্থির হয়ে দাঁড়ালাম। প্রথম মনে হল প্রবল বাতাস দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু পরক্ষণেই নিজের ভুল বুঝতে পারলাম। সে সময় কোথাও এতটুকু বাতাস ছিল না, সব শান্ত ও তন্দ্রাচ্ছন্ন। বোধ হল কে যেন বারান্দার ভারী দরজাটা প্রচণ্ড ধাক্কায় খুলে ফেলল। তারপরে দেখলাম আমার ঘরের অর্গলবদ্ধ দরজাটাও হঠাৎ এক ধাক্কায় সশব্দে খুলে গেল। ভাবলাম জলদস্যু ঘরে ঢুকেছে, কিন্তু তাকিয়ে দেখলাম সেখানে জনপ্রাণী নেই। কেবল খানিকটা চাঁদের আলো ঘরের মধ্যে এসে অনেকখানি জায়গা আলোকিত করে তুলল। এই দৃশ্যে ভয়ে আমার হাত পা অসাড় হয়ে এলো। সেখান থেকে একেবারে গেট অবধি পরিষ্কার দেখা যেতে লাগল। আমার এই দৃষ্টিসীমার মধ্যে কেবল গেটের খিলানের উপর জ্যোৎস্না ঢালা পুষ্পিত লতাটি ছাড়া আর কিছুই নেই। হঠাৎ দেখলাম সেখানে যেন স্বচ্ছ বাতাসের একটি ক্ষীণ ছায়া একটু একটু করে কায়া নিচ্ছে, যেন কোনো অশরীরী ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ক্রমে সেটি সেখান থেকে আমার ঘরের বারান্দার দিকে এগিয়ে আসতে লাগল, এবং সেই সঙ্গে তার কায়া আরো স্থূল হয়ে উঠতে লাগল। শেষে সেটা যখন আমার ঘরের অন্ধকারে এসে পৌঁছল, তখন দেখলাম একটি সুন্দরী নারী মূর্তি তার মাথা থেকে কোটি দেশ অবধি স্পষ্ট হয়ে উঠেছে। চলার বেগে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি একটু একটু দুলছে। আমি মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। মূর্তিটি আরো এগিয়ে এলো। তার উজ্জ্বল ও আয়ত চোখ দুটি আরো একবার উজ্জ্বল হয়ে দুটি স্থির নক্ষত্রের মতো চলছে। আমি যেন 3000 বৎসর আগে ইজিপ্টের এক রাজকুমারীর সম্মুখে অতি সম্ভ্রম ভরে দাঁড়িয়ে আছি। রাজকুমারী ঘরখানা পার হয়ে আমার পাশ দিয়ে চুল্লিটার দিকে এগিয়ে যেতে লাগলেন। এবার দেখলাম তার মাথায় উজ্জ্বল সোনার মুকুট চুলের উপর দিয়ে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। তার মধ্যখানে কপালে একটি উদ্দত ফোনা সোনা সাপ, আর তার কোটি দেশ ঘিরে উজ্জ্বল স্বর্ণাভরণ ঝলমল করছে। রাজকুমারী মরাল গতিতে চুল্লির কাছে গিয়ে নত হয়ে সেই উজ্জ্বল অঙ্গার রাশির মধ্যে থেকে কি যেন দুহাতে তুলে নিলেন। তারপরে আমার দিকে ফিরে দাঁড়ালেন। তার মুখ চোখ দুটি ও দেহখানি যেন পরম উল্লাসে দুলে উঠল। তার সে উজ্জ্বল দৃষ্টি, সেই চোখ দুটি আজও আমার চিত্তাকাশে উজ্জ্বল হয়ে আছে। সেই সময় তার ক্ষীণ অধর দুটি কি যেন বলতে গিয়ে একবার মৃদু কম্পিত হল। সে কথা আমার কানে পৌঁছল না বটে, কিন্তু তার মর্ম আমার অন্তঃস্পর্শ করল। বুঝলাম তিনি এই হতভাগ্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমারও মাথা আপনা হতে সম্ভ্রমে নত হয়ে এল। তারপর রাজকুমারী হাত দুখানি ধীরে ধীরে লীলায়িত ভঙ্গিতে তার মাথার উপর তুলে আমার দিকে অতি ধীরে মাথা নুইয়ে আবার গর্বিতভাবে সোজা হয়ে উঠে একটু একটু করে দরজার দিকে পিছিয়ে যেতে লাগলেন। আমিও যন্ত্রচালিতের মতো ধীরে ধীরে তার সঙ্গে চললাম। ক্রমে সে ছায়ামূর্তি ঘর থেকে বার হয়ে বারান্দা দিয়ে খোলা চাঁদের আলোয় ফুলের মৃদু গন্ধ ভরা শান্ত বাতাসে ভাসতে ভাসতে খিলারের কাছে পৌঁছল। এই সময়ের মধ্যে তার দেহ একটু ক্ষীণ হয়ে এসেছিল, তখন আরো ক্ষীণ হয়ে ধীরে বাতাসে মিলে যেতে লাগল, কিন্তু চোখ দুটি তখনও তেমনি উজ্জ্বল। ক্রমে তার সারা দেহ অদৃশ্য লোকে লীন হয়ে গেল, বাতাসে ভেসে রইল কেবল নক্ষত্রের মতো উজ্জ্বল চোখ দুটি। শেষে সে দুটিও ম্লান হয়ে রাতের আকাশে মিলিয়ে গেল। আমার চোখের সামনে ফুটে রইল কেবল সাদা স্বপ্নালস ফুলগুলি, আর মনের মধ্যে সেই জ্যোৎস্না রাতের বিচিত্র স্মৃতিখানি।
এতক্ষণ ধরে শুনলেন একটি মমির জীবন্ত হাত, লিখেছেন খগেন্দ্রনাথ মিত্র, আর পড়ে শোনালো সেদিন। শেষ হয়ে গেছে প্রথম গল্প, সময় হয়ে গেছে দ্বিতীয় গল্পে যাবার। আজকের দ্বিতীয় গল্পটি লিখেছেন অভ্র আহমেদ, আর নাম যথাযথ একেবারে শেষে শুনবেন। আসুন তাহলে আমরা শুরু করি আজকের দ্বিতীয় গল্পের প্রথম পর্ব, তারপরে আবার ফিরছি। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM, শুনছেন কুয়াশা, আর সঙ্গে আছে শর্মিন। ডক্টর নেওয়াজ খান একাধারে ডাক্তার, বিজ্ঞানী ও শিক্ষক। তার আবিষ্কৃত অনেক ওষুধই পৃথিবীর প্রায় অনেকগুলো দেশে পাওয়া যায়। হেলব্লকিও নামে একটি জটিল রোগের প্রতিশোধক তিনি আবিষ্কার করেছিলেন। এই ওষুধটির কারণে ডক্টর নেওয়াজ আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হয়েছে। বিভিন্ন আবিষ্কারের জন্য আন্তর্জাতিকভাবে পুরস্কারও পেয়েছেন বেশ কয়েকবার। তিনি এখন ক্যানাডার একটি মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে আছেন। ওখানেই স্ত্রী দুই সন্তান নিয়ে থাকেন ডক্টর নেওয়াজ খান। ডক্টর নেওয়াজ খানের বয়স 45 বছর। 20 বছর আগে পড়াশোনার জন্য ক্যানাডায় যায় ডক্টর নেওয়াজ খান, তারপর বিয়ে করে ওখানেই সেটেল হয়ে যায়। এই 20 বছরে মাত্র 2 বার বাংলাদেশে এসেছিলেন, তাও একবার মা মারা যাবার পর, আর দ্বিতীয়বার বাবা মারা যাবার পর। কিন্তু এবার কি এক অজানা মায়ায় ডক্টর নেওয়াজ ফিরে এলেন বাংলাদেশে। জীবনের 20টি বছর দেশের বাইরে পার করে হয়তো এখন বুঝতে পারছেন মাটির প্রতি মনের টান, দেশের মানুষের প্রতি অদ্ভুত এক মমতা জন্মেছে ডক্টর নেওয়াজের। হয়তো ভালোবাসার কারণেই মধ্য বয়সে সব নাম ডাক অহংকার পেছনে ফেলে ক্যানাডা থেকে চলে এলেন তার নিজ দেশে। ডক্টর নেওয়াজ ঠিক করলেন সে যতদিন বাংলাদেশে আছেন ততদিন গরিবদের বিনামূল্যে চিকিৎসার সেবা দিয়ে যাবেন। ডক্টর নেওয়াজ ঢাকায় এসে উঠেছে একটা হোটেলে, তার সব ধরনের দায়িত্ব নিল ডক্টর সিমরান। ডক্টর সিমরানের পুরো নাম হৃদিকা তাবাসুম সিমরান, একটা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হিসেবে কাজ করছেন। সিমরানের বয়স 28। সিমরান ডক্টর নেওয়াজের ছাত্রী। ডক্টর নেওয়াজ 4 বছর আগে ক্যানাডার একটি মেডিকেল কলেজে পড়াতেন, ওই কলেজে পড়াশোনা করত সিমরান। ডক্টর নেওয়াজের প্রিয় ছাত্রীদের মধ্যে অন্যতম সিমরান। হয়তোবা বাংলাদেশি বলেই এক অন্যরকম আন্তরিকতা বোধ থাকত তাদের মধ্যে। সিমরান পড়াশোনা শেষ করে বাংলাদেশে চলে এসেছে 2 বছর হল। সে যাই হোক, ডক্টর নেওয়াজ ঠিক করেছেন আজ যাবে তেজগাঁও বস্তিতে, উদ্দেশ্য ওখানকার দরিদ্র মানুষদের সাথে কথা বলা এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া। সিমরানের মুখে অনেকবার শুনেছে বস্তির ছেলে মেয়েদের দুর্দশার কথা। বস্তির মানুষদের জন্য প্রাথমিক কিছু ওষুধ কিনলেন ডক্টর নেওয়াজ। সকাল 9টায় গাড়িতে রওনা হল ডক্টর নেওয়াজ এবং ডক্টর সিমরান।
স্যার, কত বছর পর বাংলাদেশে এলেন?
12 বছর পর। শেষে এসেছিলাম বাবার মৃত্যুর খবর শুনে।
এবার কতদিন থাকছেন স্যার?
এই তো, তোমরা যতদিন রাখবে।
সত্যি স্যার?
সত্যি। তবে চার মাসের বেশি থাকা যাবে না।
মাত্র চার মাস কেন স্যার?
আরে আমারও তো চাকরি বাকরি আছে, তাই না?
স্যার এবার বলেন, চার মাসে ঠিক কি কি করার প্ল্যান আছে আপনার?
আছে তো অনেক প্ল্যানই, তবে সব প্ল্যানের মূল প্ল্যান হলো মানুষকে যেভাবেই পারি সাহায্য করে বেড়াবো।
আপনি যতদিন আছেন আমি কিন্তু আপনার সাথেই থাকবো।
অবশ্যই থাকবে, তুমি না থাকলে কে থাকবে বলো?
আচ্ছা স্যার, বস্তিগুলো কিন্তু অনেক নোংরা, মাস্ক কিনে নিব?
নিতে পারো, আর বাচ্চাদের জন্য কিছু চকলেট আর শুকনো কিছু খাবার কিনে নাও।
আচ্ছা স্যার। ড্রাইভার সাহেব সামনে একটু রাখুন না প্লিজ।
তেজগাঁও বস্তির অবস্থা খুবই নোংরা, অপরিষ্কার পরিবেশের কারণে এখানে বসবাস করা মানুষ খুব সহজেই আক্রান্ত হয়ে পড়ছে নানা রোগে। রেল লাইনের দুপাশের পুরো বস্তি ঘুরে ঘুরে দেখলেন তারা দুজন, অনেক অসুস্থ মানুষেরও দেখা মিলল সেখানে। ডক্টর নেওয়াজ তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দিলেন। ডক্টর নেওয়াজ খানকে দেখে সিমরানের মনে হল, সত্যি বাংলাদেশের সব ডাক্তার যদি স্যারের মতো হতো তাহলে বাংলাদেশটা কত সুন্দর হতো। বস্তির নোংরা মানুষগুলো যে কতখানি ভালো হতে পারে তা সিমরান এখানে না আসলে কোনো দিন বুঝতেই পারত না। সব কাজ শেষ করে গাড়িতে উঠতে উঠতে সন্ধ্যা সাতটা বেজে গেল। সিমরান এবং ডক্টর নেওয়াজ দুজনেই খুব ক্লান্ত, গাড়ি চলতে শুরু করেছে।
সিমরান, তোমার কাছে কি পানি হবে?
জি স্যার, এই যে নিন।
হ্যাঁ দাও।
আজকের মতো এখানকার সব কাজ শেষ। এখন কি স্যার হোটেলে যাবেন না আর কোনো প্ল্যান আছে?
না আর কোনো প্ল্যান নেই, হোটেলেই যাব।
ঠিক আছে, তো স্যার কাল কোথায় যাবেন?
কাল যাব টঙ্গী, ওখানে বড় একটা বস্তি আছে শুনেছি। শফিক নামে একটা ছেলেও থাকবে আমাদের সাথে, ছেলেটার সাথে ফেসবুকে কথা হয়েছে, কালকের সফর সেখানেই।
ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান আছে স্যার?
তা তো যাবই, কেন তুমি যেতে পারবে না ঢাকার বাইরে?
পারবো না কেন, অবশ্যই পারবো।
আচ্ছা তোমার মা বাবা কেমন আছে?
মা তো গত বছর জানেনি, আর বাবা এখন আছে মোটামুটি, একা একা দিন কাটাচ্ছে, উনি এখন গ্রামের বাড়িতেই আছে।
ও আচ্ছা, তোমাদের গ্রামের বাড়ি জানো কোথায়?
দিনাজপুর।
ও আচ্ছা, একবার যাবো তোমাদের ওখানে।
ঠিক আছে, কবে যাবেন ঠিক করে আমাকে জানিয়ে দিলেই হবে, আমি সব ব্যবস্থা করে রাখবো।
আচ্ছা, আর কাল কিন্তু তাড়াতাড়ি এসো, অনেক দূরের পথ।
ঠিক আছে স্যার, নো প্রবলেম, আমি কাল আটটার মধ্যেই চলে আসবো।
আচ্ছা আচ্ছা, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি হোটেলের সামনে দাঁড়িয়ে ফোন দিলেই আমি নামবো।
আচ্ছা স্যার।
ডক্টর সিমরানের স্বামী মানুষ হিসেবে খুবই ভালো, তাই হয়তো সিমরানের কোনো তাড়াহুড়ো নেই। বাসায় গিয়ে ঠিক দেখবে তার স্বামী সব রান্নাবান্না গুছিয়ে তার জন্য অপেক্ষা করছে। তাদের দুজনের চিন্তা ভাবনা দুরকম হলেও তাদের মধ্যে মিল হলো তারা দুজনেই দুজনকে ছাড় দিতে জানে, একজন আরেকজনের সুবিধা অসুবিধা বুঝে ছাড় দিতে জানলে হয়তো পৃথিবীর সব সম্পর্কই ভালো থাকত। এখন সকাল আটটা তিরিশ মিনিট, ডক্টর নেওয়াজ অপেক্ষা করছে সিমরানের জন্য। অনেক দূরের পথ, আগে আগে রওনা দিলে আগে আগে ফেরা যেত। ঠিক এই সময় ডক্টর নেওয়াজের ফোন বেজে উঠল, সিমরানের ফোন।
হ্যালো স্যার, একটা প্রবলেম হয়ে গেছে, আমি আজ আসতে পারছি না, আমি খুবই দুঃখিত এবং লজ্জিত স্যার।
ইটস ওকে, লজ্জিত হওয়ার কি আছে?
কথা দিয়ে কথা রাখতে পারছি না বলে লজ্জিত, আমি এখন দিনাজপুর যাচ্ছি।
কোনো বিপদ হলো নাকি, হঠাৎ দিনাজপুর যাচ্ছ কেন?
দিনাজপুর সদর হাসপাতাল থেকে ভোরে ফোন এসেছিল, বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে।
ও মাই গড, তুমি এখন কোথায়?
আমি আর আমার হাজবেন্ড এখন বাস কাউন্টারে যাচ্ছি, যেতে যেতে কি হয় কে জানে, আপনি একটু দোয়া করবেন স্যার।
ঠিক আছে, কি হয় না হয় জানিও, আমি তোমার বাবার জন্য দোয়া করছি।
প্লিজ স্যার, আপনি রাগ করবেন না, আমি খুব শীঘ্রই চলে আসব।
আরে কোনো সমস্যা নেই, সবার আগে তোমার বাবা।
ঠিক আছে স্যার, আমি আপনাকে ফোনে সব জানাতে থাকব।
ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও।
দিনাজপুরে পৌঁছতে পৌঁছতে সিমরানদের বিকেল হয়ে গেল, জ্যাম থাকে ঢাকা থেকে বের হতে হতে অনেক সময় লেগে গিয়েছিল। তাড়াহুড়ো করে দিনাজপুর সদর হাসপাতালে গেল সিমরান আর সিমরানের স্বামী। তবে অবাক করার বিষয় হল, পুরো হাসপাতালের কোথাও খুঁজে পাওয়া গেল না সিমরানের বাবাকে, এমনকি কবির হাসান নামেও ওই হাসপাতালে কেউ ভর্তি হয়নি। তবে ফোন করেছিল কে? যে নম্বর থেকে সিমরানকে ফোন করে দিয়ে বলা হয়েছিল তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, এখন সেই নম্বরটি বন্ধ দেখাচ্ছে। হাসপাতালের রিসেপশনে গিয়ে সিমরান নাম্বারটি দেখালে তারা জানায় যে এই নাম্বারটি হাসপাতালে নয়। সিমরানের বাবার ফোনটাও অফ। সিমরানরা তাদের বাড়ির দিকে রওনা হল। আশ্চর্যের বিষয় হল, বাড়ি ফিরে সিমরান দেখল তার বাবা দিব্যি বসে বসে রহম চাচার সাথে গল্প করছে।
কি রে মা, হঠাৎ করে চলে এলি, একটা খবরও তো দিতে পারতি।
তুমি এখানে
কেন মা? সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর কই বা থাকবো। তোর চাচার সাথে গল্প করে সময় কাটাচ্ছি, এখন তো সময়ও কাটে না, মরার জন্য কেবল অপেক্ষা।
তুমি ঠিক আছো তো বাবা?
আমার আবার কি হবে, আমি তোর থেকেও বেশি সুস্থ আছি।
তো তোমার ফোন অফ কেন?
আরে আর বলিস না, কাল বিকালে বাজার থেকে ফোনটা চুরি হয়ে গেছে।
তো সেটা আমাকে জানাবে না?
তুই কি আমায় ফোনে না পেয়ে চলে এলি?
না, মানে এমনি তোমায় দেখতে ইচ্ছা করলো তাই এলাম।
জামাইবাবু দাঁড়িয়ে আছো কেন, এখানে বসো।
তুমি সত্যি ঠিক আছো তো বাবা?
আরে শুধু শুধু চিন্তা করিস না, আমি ঠিকই আছি। এবার কিন্তু অনেক দিন থাকতে হবে, অনেক দিন পর গ্রামে এলি।
সে পরে দেখা যাবে।
অনেকদিন পর সিমরান দিনাজপুর এসেছে। কিছুদিন থেকে গেলে মন্দ হয় না, কিন্তু স্যার যদি জানতে পারে তবে রাগ করাটাই স্বাভাবিক। যাই হোক, বাবার মন রক্ষার জন্য হলেও কমপক্ষে কয়েকটা দিন এখানে থাকতে হবে। পরদিন সকালে বেশ দেরি করে ঘুম ভাঙল সিমরানের। ঘুম থেকে উঠে সিমরানের মনে হলো স্যারকে একটা ফোন দেওয়া উচিত। যেই কথা সেই কাজ, সাথে সাথে ফোন করে দিল স্যারকে, কিন্তু কাজের কাজ কিছুই হল না, স্যারের ফোন অফ। 12টা বাজে, এতক্ষণ স্যার ঘুমানোর মানুষ না, হয়তো কোনো রোগী দেখছেন তাই ফোন অফ করে রেখেছেন। সিমরানের স্বামী টিভি দেখছে, টিভিতে দুপুর 12টার সংবাদ চলছে। সিমরান স্বামীর পাশে এসে বসলেন। সিমরান খুব সহজে টিভি দেখতে বসে না, টিভি খুললেই মৃত্যু, দুর্ঘটনা আর হানাহানির খবর।
গাজীপুরের মির্জাপুরে হাবিব জুটমিলে আগুন, আগুনে দগ্ধ হয়ে মারা গেছে এক নারী সহ তিনজন। তারা তিনজনই ওই জুটমিলের শ্রমিক বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 3 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দেখলে, টিভি খুলতে না খুলতেই খারাপ খবর।
এবারে একটি শোক সংবাদ, বিশিষ্ট বিজ্ঞানী এবং অধ্যাপক ডক্টর নেওয়াজ খান আর পৃথিবীতে নেই।
কি কি বললো? এক মিনিট, সাউন্ড একটু বাড়াও তো।
তার লাশ হোটেল গ্রিন লাইন্স থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে জানিয়েছেন সাংবাদিকদের। পুলিশ আরো জানায়, ডক্টর নেওয়াজ খানের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 45 বছর। গত 18 তারিখ ডক্টর নেওয়াজ খান কানাডা থেকে বাংলাদেশে আসেন। বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী সংবাদে।
খবর শুনে সিমরানের মাথায় আকাশ ভেঙে পড়ল। সিমরান আর সিমরানের স্বামী সাথে সাথে রওনা হলো ঢাকায়। যে জলজ্যান্ত মানুষটাকে পরশুদিন দেখে আসত, আর আজ সে মানুষটা পৃথিবীতে নেই, এটা কি সত্যি হতে পারে? এটা কি সত্যি ঘটেছে? সিমরান বিশ্বাস করতে পারছে না। হঠাৎ এসবের সাথে কি ঘটছে আর কেনই বা ঘটছে? উত্তরের সন্ধানে সিমরান ঢাকা পৌঁছেই চলে গেল পুলিশ স্টেশনে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল এই মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার শাকিল রেজা ইফতিকে। ইফতি সাহেব বেশ মনোযোগ দিয়ে ফাইল খাচ্ছেন। সিমরান দরজায় কড়া নাড়ল। ইফতি সাহেব ভুরু কুচকে তাকালেন সিমরানের দিকে।
আপনি কি চান বলুন?
আমার কিছু কথা ছিল।
আচ্ছা ঠিক আছে, ভিতরে আসুন।
আমি কি বসতে পারি?
অফকোর্স বসুন।
থ্যাঙ্কস।
বলুন কি বলবেন বলুন।
আমি ডক্টর নেওয়াজের সুইসাইড নোটটা একটু দেখতে চাই।
তা তো দেয়া যাবে না।
কেন দেয়া যাবে না?
আগে বলুন তো আপনি ওনার কি হন।
আমি ওনার ছাত্রী ছিলাম, এবার বলুন দেয়া যাবে না কেন?
কারণ পুলিশ শুধুমাত্র তার পরিবারের কাছেই মৃত ব্যক্তির মালপত্র হস্তান্তর করতে বাধ্য থাকে, অন্য কারো কাছে নয়।
দেখুন, আমার চিঠিটা পড়া খুব প্রয়োজন।
সম্ভব না, তাছাড়া এখনো আইনি জটিলতা শেষ হয়নি ম্যাডাম।
আচ্ছা, আমাকে একবার পড়ার সুযোগ করে দিন প্লিজ।
আপনি আরেকটু আগে আসলে আমি ম্যানেজ করতে পারতাম, কিন্তু এখন চিঠিটা সিআইডির হাতে চলে গেছে।
বাংলাদেশে স্যারের আপন বলতে আমি ছিলাম, আর আমার পারিবারিক ঝামেলার কারণে আমি কিছুদিনের জন্য বাইরে যাই, এই ফাঁকে।
বুঝেছি বুঝেছি। আচ্ছা, আপনি তাহলে লাশ দাফন শেষে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? কেসটা মিটে গেলে চিঠিটা আমার হাতে আসবে, তখন আপনি একবার পড়ে আপনার কৌতূহল মেটাতে পারবেন।
জি অবশ্যই, আপনাকে অনেক থ্যাঙ্কস।
এক সময় এরকম কৌতূহল আমার ছিল, এখন তো সারাদিনই এসব দেখতে হয়, তাই কৌতূহলটা ডুবে মরেছে।
আচ্ছা, স্যারকে কোথায় কবর দেওয়া হবে?
চিঠিতে নাকি ওনার শেষ ইচ্ছে উনি লিখে গেছেন, তাকে যেন তার বাবা মার কবরের পাশে কবর দেওয়া হয়। এবার তার পরিবারের ডিসিশন নেবে কোথায় কবর দেবে বা কি।
ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে উঠি, আমি কিন্তু আবার আসবো।
আমার কার্ডটা রাখতে পারেন, ফোন দিয়ে আসলেই ভালো হয়। আর আমি যে আপনাকে চিঠি দিচ্ছি এটা কিন্তু কাউকে বলবেন না।
আপনি আমাকে সাহায্য করছেন আর আমি আপনাকে বিপদে ফেলতে যাব, তা কি হয় নাকি?
থ্যাংক ইউ।
বিশ্ব মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে বিজ্ঞানী ডক্টর নেওয়াজ খানের মৃত্যু সংবাদ। অনেক বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা শোকবার্তাও প্রকাশ করেছেন। ডক্টর নেওয়াজকে কানাডায় কবর দেওয়ার কথা উঠেছিল, কিন্তু শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হল তার বাবা মার কবরের পাশেই তাকে কবর দেওয়া হবে। ডক্টর নেওয়াজের শেষ ইচ্ছা ছিল তার কবর যেন বাংলার মাটিতেই হয়। মৃত মানুষের শেষ ইচ্ছে পূরণ করাটা তার পরিবারের একরকম দায়িত্ব। তবে কবর দেওয়ার সময় ডক্টর নেওয়াজের স্ত্রী ছিলেন না, ছিলেন না বলতে বাংলাদেশী ছিলেন না, শুধু তার পরিবারের পক্ষ থেকে সারা ছিল। সারা ডক্টর নেওয়াজ খানের বড় মেয়ে। মা বাবার কবরের পাশে কবর দেওয়া হল ডক্টর নেওয়াজ খানকে। আর সবকিছুর সাথে সাথে ছিলেন ওসি ইফতি সাহেব ও দুই কনস্টেবল। কবর দেওয়া হয়ে গেল ডক্টর নেওয়াজ খানের। সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাওয়ার পথেই ইফতি সাহেবের সাথে দেখা হয়ে গেল ডক্টর সিমরানের।
আরে কি খবর, কেমন আছেন?
জি ভালো, আপনি?
এই তো চলছে আর কি। কোথায় যাচ্ছেন এখন?
বাসায় যাচ্ছি।
আপনি চাইলে আমি একটা লিফট দিতে পারি আপনাকে।
নো থ্যাঙ্কস।
ওকে।
আচ্ছা, আপনাদের তদন্তের রিপোর্ট কি আসলো?
জি, তিনি আত্মহত্যা করেছেন।
আপনাদের কাছে এমন কি প্রমাণ আছে যে এত নিশ্চিত হয়ে বলছেন?
সুইসাইড নোটটা আসলে অনেক বড় একটা প্রমাণ।
একটা চিঠির উপর নির্ভর করে সব সিদ্ধান্ত নেওয়া ঠিক না, তাছাড়া চিঠিটা যে স্যারেরই লেখা তাও তো আপনারা নিশ্চিত না।
হুম, তা ঠিক, তবে আরো প্রমাণ আছে।
কি প্রমাণ শুনি?
ওসব সিআইডির হাতে, আমার হাতে কিছু নেই, তাই আমি জানিও না।
ঠিক আছে, পরে আবার কথা হবে, আসি।
জি আসুন।
চারদিকে ঘোর অন্ধকার, কবরস্থানে কেউ একজন ঢুকেছে। লোকটির হাতে একটা মোমবাতি আর কাঁধে একটা ব্যাগ ঝুলছে। দুপাশে সারি সারি কবর, লোকটি হাঁটছে কবরগুলোর মাঝখান দিয়ে। লোকটি একটি নতুন কবরের সামনে গিয়ে দাঁড়ালো। যে কবরটির সামনে লোকটি দাঁড়িয়ে আছে সে কবরটি দুপুরবেলায় দেয়া হয়েছে, কবরটি ডক্টর নেওয়াজ খানের। লোকটি পাগলের মতো হাত দিয়ে খামচে খামচে কবরটির মাটি সরাতে লাগলো। কিছুক্ষণ পর লোকটি ব্যাগ থেকে কি একটা বের করল। জিনিসটা অনেকটা কোদালের মতো হলেও ঠিক কোদাল নয়, ওই জিনিসটা দিয়ে মাটি খুঁড়ছে ওই অচেনা লোকটি। করতে চায় সে, 15 মিনিটের মতো মাটি খোঁড়ার পর কবরের লাশটি পাওয়া গেল। একটা দুর্গন্ধ বের হচ্ছে কবর থেকে। লোকটা লাশের মাথার উপর কাফনের কাপড়টা খুঁড়ল, তারপর লাশটাকে টেনে বসাতে চাইল, কিন্তু পারল না, লাশটা শক্ত হয়ে গেছে। লোকটি ব্যাগ থেকে কি একটা বের করল। হ্যাঁ, একটা চাপাতি বের করল। লোকটা চাপাতিতে এক কুপে লাশের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলল। অল্প অল্প ঘন জমাট বাঁধা রক্ত বেরোচ্ছে কাদা মাথা থেকে। একজন মৃত মানুষের একটা মাথা লোকটির হাতে। লোকটা কি সত্যি মানুষ নাকি নরপিশাচ? এ কি কোনো মানুষের কাজ হতে পারে? সে মাথাটা নিয়ে কবর থেকে উঠে আসলো। মাথাটা ব্যাগে ঢুকিয়ে কবরে ঠিক আগের মতো করে মাটি দিয়ে চলে গেল মানুষরূপী নরপিশাচটা। 2 দিন পরের কথা, সকাল 10টা বাজে। ডক্টর সিমরানের আজ ডে অফ, কফি হাতে টিভি দেখছে সে। টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতে হঠাৎ চোখ আটকে যায় একটা চ্যানেলে। টিভির পর্দায় ডক্টর নেওয়াজ খানের ছবি।
খানকে খুন করা হয়েছে বলে দাবি করে মামলা করেছে ডক্টর নেওয়াজের স্ত্রী ডক্টর লারা। গতকাল আদালত ডক্টর নেওয়াজ খানের লাশ কবর থেকে তোলার আদেশ দিয়েছে সিআইডিকে। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, আগামীকাল বিকেলে লাশটিকে কবর থেকে তোলা হবে আরেকবার পরীক্ষা করার জন্য।
এত কিছু হয়ে যাচ্ছে, অথচ আমি কিছুই জানি না।
হ্যালো,
জি আমি ডক্টর সিমরান বলছিলাম।
জি জি জি, চিনতে পেরেছি। আছেন কেমন?
আমি ভালো আছি। আচ্ছা, টিভিতে অনেক কিছু শুনলাম, আসলে ব্যাপারটি কি বলুন তো?
এই তো, মানুষের কাজ কাম না থাকলে যে অবস্থা হয় আর কি, বোঝেন না।
আচ্ছা বাদ দেন, এবার বলেন কালকে কয়টায় লাশ তোলা হবে?
এই ধরেন বিকেল 3-4 দিকে।
ঠিক আছে, আমি রাখি, আমি সময় মতো হাজির হয়ে যাব।
না আসলেও চলে, কিন্তু
সেটা দেখা যাক, পরে কথা হবে। হ্যাঁ রাখি।
আজকে দ্বিতীয় ভাগের প্রথম পর্ব এতক্ষণ শুনলেন, যেখানে আমরা দেখেছি ডক্টর নিওয়াজ খান একজন ডাক্তার, বিজ্ঞানী এবং শিক্ষক, এবং তার আবিষ্কৃত অনেক ওষুধই পৃথিবীর প্রায় অনেকগুলো দেশে পাওয়া যায়, এবং তিনি খুব জটিল একটি রোগের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন। আর এই প্রতিষেধকটি আবিষ্কার করবার কারণে আন্তর্জাতিকভাবে সে অনেক প্রশংসিত হয়েছে এবং তার প্রচুর খ্যাতি হয়েছে। তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে তিনি থাকেন দেশের বাইরে, অর্থাৎ কানাডায় থাকেন। কিন্তু হঠাৎ করে তিনি দেশের প্রতি টান অনুভব করেন এবং চলে আসেন দেশে, এবং ঠিক করেন যতদিন তিনি বাংলাদেশে আছেন ততদিন গরিবদের তিনি বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাবেন। সেই ক্ষেত্রে তিনি ঢাকা একটি হোটেলে এসে ওঠেন এবং তার সব ধরনের দায়িত্ব নিল অন্য একজন ডক্টর, সিমরান, যে কিনা তার ছাত্রী ছিলেন এক সময়। তো আমরা একটুখানি বলে নিলাম শুধু শুরুর দিকটা, এরপর আপনারা দেখেছেন কি ঘটনা ঘটেছে এবং আরো কি ঘটনা ঘটতে চলেছে সেটা জানতে হলে আপনাকে আমার সঙ্গে থাকতে হবে, অর্থাৎ শারমিনের সঙ্গে থাকতে হবে কুয়াশায়। চলুন তাহলে দ্বিতীয় পর্ব শুনে আসি, তারপরে আবার ফিরছি। অন্যদিকে নরপিশাচটা মেতে উঠেছে মহা উৎসবে, একটা অদ্ভুত ভঙ্গিতে জোরে জোরে হাসছে। বিশাল একটা ঘরে একা একটা লোক, ঘরটায় আধো আলো আধো অন্ধকার। লোকটা ফ্রিজ থেকে একটা প্লেট বের করল, প্লেটের উপর আস্ত একটা মাথা, তারপর একটা টেবিলের উপর রাখা হলো প্লেটটা। সারি সারি অজস্র মোমবাতি সাজিয়ে রাখা হয়েছে টেবিলের বাঁ পাশে, তার পাশেই আছে কেটি থেকে শুরু করে চাপাতি ছুরি সবই। এখান থেকে একটা অস্ত্র তুলে নিল ওই লোকটা, প্লেটের উপর রাখা মাথাটার মাছ বরাবর একটা কোপ বসালো সে। আস্ত মানুষের মাথাটা 2 ভাগ হয়ে গেল, মাথা থেকে সাথে সাথে বেরিয়ে এলো মাথার মগজ, তারপর প্লেটে পুরো মগজটা হাত দিয়ে টেনে বের করে নিল। কেমন একটা গন্ধ ভর করেছে পুরো ঘরটাতে। পরদিন বিকাল 3:30 কবরস্থানে উপস্থিত হয়ে গেল সবাই, ডক্টর সিমরান, ডক্টর নিওয়াজের পরিবার, সাংবাদিক, পুলিশ, সবার উপচে পড়া ভিড়। মাটি খোঁড়া শুরু হল,
এই যে এই এই পাশটায় ঘুরছেন কেন? হ্যাঁ হ্যাঁ, এই পাশ এই পাশ, এইখানে করুন।
ইফতি সাহেব, শুনছেন?
ও, আপনিও চলে এসেছেন, এত কষ্ট করে আসার কোনো দরকারই ছিল না।
আচ্ছা, লাশ এখন কোথায় নেওয়া হবে?
মনে হয় সিআইডির হেড অফিসে, আই এম নট শিওর।
এইটা বলেন, লাশটাকে কি করবে
আর কি, পরীক্ষা নিরীক্ষা?
তাহলে তো ঢাকা মেডিকেলে নেওয়ার কথা।
ও হ্যাঁ, মনে পড়েছে, এখন ঢাকা মেডিকেলে নেবে।
সাংবাদিকরা এই নিয়ে আপনার সাথে কথা বলতে চায়নি?
চেয়েছিল, তবে ইফতি যার তার সাথে কথা বলে না।
সাংবাদিকরা বেশ তৎপর লক্ষ্য করছি।
হ্যাঁ, তাদের তো একটাই কাজ, প্রশ্ন করা। আরে ভাই, উত্তরটাও তো আমার জানা থাকতে হবে, তাই না?
আপনি সারাকে দেখেছেন?
হ্যাঁ, একটু আগে এখানেই তো ছিল। ওই যে দেখা যাচ্ছে।
ঠিক আছে, আমি না হয় ওর সাথে একটু দেখা করে আসি। থ্যাংক ইউ।
কবর খোঁড়া শেষ, লাশ কবরের ভেতর থেকে উপরে আনা হলো। পুলিশের এক অফিসার লাশের মাথায় কাপড়টা সরাতেই সবার চোখ কপালে উঠে গেল। এই কি করে সম্ভব? লাশের মাথা লাশের সাথে নেই, লাশটাকে তো আর লাশের মাথা ছাড়া কবর দেয়া হয়নি। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া গেল না লাশের মাথাটাকে। সবগুলো টিভিতে ব্রেকিং নিউজ একটাই, ডক্টর নেওয়াজ খানের লাশের মাথা খুঁজে পায়নি পুলিশ।
গত 4 তারিখ রাতে আত্মহত্যা করেন ডক্টর নেওয়াজ খান। 5 তারিখ বাংলাদেশে তার বাবা মার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এক মামলায় আদালত ডক্টর নেওয়াজ খানের লাশ কবর থেকে উঠিয়ে আবার পরীক্ষা করার নির্দেশ দেয়, কিন্তু কবর খুঁড়ে ডক্টর নেওয়াজ খানের লাশ পাওয়া গেলেও পাওয়া যায়নি লাশের মাথা। এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি কেউ। সন্ধ্যা 7টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সন্ধ্যা 6টার দেশের সংবাদ। ফিরে যাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠানে। স্বপ্নধারার স্বপ্নবাজ মানুষগুলোকে নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান আজকের তারার মেলা। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত, আর পুরো সময় জুড়ে আমি থাকব আপনাদেরই সাথে। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে আছে একজন তারা। এবারের আজকে তারার মেলা অনুষ্ঠানে তারার নাম ডক্টর ইমদাদুল হক তনয়। আপনারা সবাই তাকে খুব ভালো করেই চিনেন। চিকিৎসা জগতে মিরিন বক্স নামে যন্ত্রের আবিষ্কারক ডক্টর তনয়। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। স্যার কেমন আছেন?
জি আমি সবসময় ভালোই থাকি।
তো স্যার আপনি তো এবছর বেশ কয়েকটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন, অ্যাওয়ার্ড পাওয়ার পর আপনার অনুভূতি কি?
অবশ্যই আমি অনেক খুশি, তবে এটা আমি বাজি ধরে বলতে পারি আমাকে বাংলাদেশের মানুষের চেয়ে বিদেশের মানুষ বেশি চিনে, আর সেই কারণেই আমার এখন দেশি অ্যাওয়ার্ডের চাইতে বিদেশি অ্যাওয়ার্ড বেশি।
আপনার কাছে কোন অ্যাওয়ার্ডের গুরুত্ব সবচেয়ে বেশি, দেশেরটা না বিদেশেরটা?
অবশ্যই আমার কাছের মানুষগুলোর গুরুত্বই আমার কাছে বেশি, তাই আমার কাছে দেশের অ্যাওয়ার্ডগুলোই বেশি দামি। তবে দেশি অ্যাওয়ার্ডের সংখ্যা আমার বিদেশি অ্যাওয়ার্ডের তুলনায় অনেক কম।
স্যার আপনার কাছে আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে।
হ্যাঁ বলুন।
আপনার স্বপ্ন কি? মানুষের সব কাজের পিছে আরো বড় ইচ্ছে বা উদ্দেশ্য থাকে আপনার?
ভালো প্রশ্ন করেছেন। আমি শুধু একটা স্বপ্নই দেখি, সেই স্বপ্নের নাম হচ্ছে পরিবর্তন।
ঠিক বুঝলাম না।
আমি স্বপ্ন দেখি এই পৃথিবীটা পরিবর্তনের, আমি স্বপ্ন দেখি এই দেশটা পরিবর্তনের। আমি চাই এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে, আর চাই এই পৃথিবীকেও নতুন করে গড়তে।
সত্যি স্যার, আপনার মতো করে ভাবতে পারলে হয়তো পৃথিবীটা আরো বেশি সুন্দর হতো। সত্যি মেধাবী মানুষগুলো সম্ভবত এরকমই হয়।
মেধা বলে কিছু হয় না পৃথিবীতে। পৃথিবীতে যা আছে তার নাম হচ্ছে সাধনা। স্রষ্টা প্রত্যেকে একটা মাথা দিয়ে পৃথিবীতে পাঠান, কিন্তু সেই সফল যে তার মস্তিষ্কের বেশি পরিমাণ জায়গা ব্যবহার করেছে তার জীবনে।
তাহলে কি আপনার সাফল্যের পিছনে মূল রহস্য হল সাধনা?
অফকোর্স, সাধনা ছাড়া আমি তনয় আজকের এই ডক্টর তনয় হতে পারতাম না। দর্শকরা জেনে হয়তো অবাকই হবেন যে আমি আমার ক্লাসের লাস্ট বয় ছিলাম, শেষ বেঞ্চের ছেলেটির নাম ছিল তনয়।
অ্যামেজিং। আর সেই লাস্ট বয় আজ সবার সেরা?
তা বলা যায়, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার পরিশ্রম এবং সাধনা দিয়ে। মানুষ চাইলে সব কিছুই করতে পারে।
তার এই ছোট্ট জীবনে চিকিৎসা জগতের জন্য অনেক করেছেন। ইঞ্জিনিয়ার না হয়েও শুধু মেধার জোরে তৈরি করেছেন অটো অপারেশন ডাক্তার নামে একটি রোবট, যেটি কিনা নিখুঁতভাবে যে কোনো ধরনের অপারেশন ও সার্জারি করতে পারে। কিছুদিন আগে তার একটি আবিষ্কার উথাল পাথাল করে দিয়েছিল পুরো চিকিৎসা জগৎকে। আবিষ্কারটির নাম মেরিন বক্স। যন্ত্রটির সামনে একজন মানুষকে 2 মিনিট দাঁড় করিয়ে রাখলে যন্ত্রটি বলে দেবে তার শরীরের কোথায় কি সমস্যা হয়েছে। বিশাল মাপের মানুষদের সাথে চলাফেরা থাকলেও তার জীবনযাত্রা খুবই সাধারণ, তবে তার মধ্যে রয়েছে অসাধারণ একটি গুণ, সেটি হল সাধনা। তনয়ের স্ত্রীর নাম ওপি। ওপি একই সাথে তনয়ের সহকারী, স্ত্রী এবং সার্বক্ষণিক সঙ্গী। রাত 3টা, এখনো তনয় ল্যাবে কি নিয়ে যেন ঘাটাঘাটি করছে।
এই তোমার হলো?
শেষ হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি কাজ শেষ করেই চলে আসব।
বুঝেছি বুঝেছি, আমি ঘুমোতে যাচ্ছি। তবে স্যার, না ঘুমিয়ে না ঘুমিয়ে আপনার শরীরের কি হাল হয়েছে একবার দেখেছেন?
যে দেখা সে তো ঠিকই দেখছে, তাই আমার আর দেখতে হচ্ছে না।
ইস, হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। শোনো, কাজ শেষ করে 7 ঘন্টা টানা ঘুমের যদি কম ঘুমিয়েছ, তো তোমার একদিন কি আমার একদিন।
জো হুকুম মহারানী।
আচ্ছা, তোমার এই ডাম্বুসটা বানানো শেষ হলেই চলে আসবা।
ডাম্বুস কি?
এই যে তোমার হাতে যেটা।
কি বললা? এটা ডাম্বুস? এটার নাম ইনেবল এস্টার, আর তোমার কাছে ডাম্বুস।
দেখতে এমন কেন, পুরো একটা ডাম্বুস।
হয়েছে হয়েছে, আর হাসতে হবে না আপনাকে।
দাঁড়াও দাঁড়াও একটু হেসে নেই।
ও ভালো কথা, কালকে কি কি করছো, কোথায় যাচ্ছ সব বলো, ডায়েরিতে লিখে রাখি।
পরদিন দুপুর দুইটায় অপির ডাকে ঘুম ভাঙল ডক্টর তনয়ের। অপির হাতে টেলিফোন, লাইনে কেউ একজন আছে বলে মনে হচ্ছে। অপি হাত বাড়িয়ে তনয়কে ধরিয়ে দিল টেলিফোনটা। অপি ঘুম থেকে ডেকে ফোন ধরিয়ে দিয়েছে, মানে ফোনটি বেশ ইম্পর্টেন্ট ফোন।
হ্যালো,
হ্যালো, আমি ডক্টর হাবিব রায়হান বলছিলাম, আপনি কি ডক্টর তনয় স্যার?
হ্যাঁ আমি তনয়।
স্যার আমি সিলেটে থাকি, আমরা সিলেটের ডাক্তাররা মিলে একটা সংগঠন চালাই, আমরা প্রতি বছর একজন ডক্টরকে সেরা ডাক্তারের অ্যাওয়ার্ড দিই, এবছর আপনি আমাদের সেরা ডাক্তার।
জি জি জি, অনেক ধন্যবাদ
স্যার। আমাদের পুরো অনুষ্ঠানটা কিন্তু চলবে 3 দিন ধরে, আপনাকে কিন্তু 3 দিনই আমাদের এখানে থাকতে হবে।
আচ্ছা তারিখটা একটু বলবেন প্লিজ।
অবশ্যই, এই মাসের 12-14 তারিখ, এই 3 দিন।
সরি, আই এম এক্সট্রিমলি সরি, 13 তারিখে আমার শালিকার বিয়ে, আমি হয়তো সেদিন থাকতে পারবো না।
স্যার প্লিজ, আমাদের এখানে সবাই আপনার জন্য অনেক অপেক্ষা করছে, আর 13 তারিখে সিলেটের সব দুস্থ মানুষ আপনার কাছে চিকিৎসা নিতে আসবে, সবাইকে জানানো হয়ে গেছে।
তো আমাকে জানাবেন না?
স্যার আমি আরো বেশ কয়েকবার ফোন দিয়েছিলাম, সপ্তাহখানেক আগে হবে, তবে কোনোবারই আপনাকে পাইনি।
ওকে, আমি আপনাকে পরে জানাচ্ছি।
স্যার আপনি না আসলে অনেক মানুষের মন ভেঙে যাবে, প্লিজ স্যার চেষ্টা করবেন।
ঠিক আছে আমি দেখছি।
ঠিক আছে স্যার, ভালো থাকবেন, রাখছি।
ওকে থ্যাংক ইউ, বাই।
কি বলল লোকটা?
কেন তোমায় কিছু বলেনি?
বলেছে, এবার তুমি বলো, দুজনের কথা মিলিয়ে দেখি।
ফাইজলামি রাখো। আচ্ছা 13 তারিখ তো তোমার বোনের বিয়ে,
তো কি হয়েছে, তোমার অ্যাওয়ার্ডটা তো বড় ব্যাপার।
তোমার বাবা মা তোমার বোন সবাই তো আশা করে রেখেছে, তারা তো চাইবেই আমি যেন যাই এখন।
দেখো সিলেটে সবাইও কিন্তু আশা করে আছে যে তুমি ওখানে যাবে, আর তুমি চাইলেই তো আমার বাবা মা বোন সবার কাছে যেতে পারো। তবে তুমি কি যে কোনো সময় চাইলে সিলেট গিয়ে সবার সাথে মিশে যেতে পারবে? পারবে না।
তবু?
আরে বাবা আমি তো থাকছি এখানে, আর আমি থাকা আর তুমি থাকা একই তো জিনিস।
তাহলে কি যেতে বলছো?
হ্যাঁ, তুমি ওখানে যাও, আমি এদিকটা দেখছি।
সাদা মাটাই মানুষটার সাথে কথা বলে কিংবা দেখা করে কেউ কি বলবে না যে এই মানুষটার মাঝে লুকিয়ে আছে এত প্রতিভা? ব্যক্তিগত জীবনে ডক্টর তনয় মানুষটা যেমন ঠিক, তার বাইরেও সে ঠিক তেমন, সবাইকে খুব সহজে আপন ভেবে নেয়। ডক্টর হাবিবের সাথে কথা বলে সবকিছুই ঠিকঠাক করা হল। 11 তারিখ সন্ধ্যার বাসে রওনা হল ডক্টর তনয়। রাত 2টায় শ্রীমঙ্গলে নামল ডক্টর তনয়, ওখানে অপেক্ষা করছিলেন ডক্টর হাবিব। তনয় ফোন দিতে সামনে হাজির হল ডক্টর হাবিব।
হ্যালো স্যার, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
জি স্যার, আসতে কোনো অসুবিধা হয়নি তো?
না না, তেমন কোনো সমস্যা হয়নি।
ঠিক আছে স্যার, চলেন যাওয়া যাক।
চলুন,
এখানে ভ্যান গাড়ি ছাড়া অন্য কিছু নেই, তাই এখন ভ্যান গাড়ি নিয়ে এসেছি।
আমার কোনো সমস্যা নেই, তাছাড়া ইদানিং তো ভ্যান গাড়িতে ওঠার সুযোগই হয় না, অনেকদিন পর উঠব, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হবে।
ও ঠিক আছে স্যার, উঠেন,
চলুন যাওয়া যাক।
স্যার একটা প্রশ্ন করি?
অবশ্যই।
আচ্ছা আপনি যে এত দূর থেকে একা একা এলেন, আপনার ভয় হয়নি?
কিসের ভয়?
আপনাকে কেউ যদি মেরে ফেলে?
কি বলছেন, আমাকে আবার কে মারতে আসবে?
না স্যার, মানে এমনি বললাম।
আচ্ছা আপনাদের আর ডক্টররা কই?
তাদের সাথে কাল সকালে দেখা হবে আপনার।
আপনাদের হসপিটালে ডক্টরের সংখ্যা কতজন?
50 জন।
তো আগামীকাল আমার কি কি কাজ?
সকাল হোক সব বুঝে যাবেন।
ডক্টর তনয়কে থাকতে দেওয়া হল পুরো একটা মহলের মতো বিরাট বাড়িতে। বাড়িটার আশেপাশে আর কোনো ঘরই নেই। সবচেয়ে অবাক করা ব্যাপার হল বাড়িটার মধ্যে মাত্র 1টি জানালা আর 1টি মাত্র দরজা। বাইরে থেকে বাড়িটিকে সাধারণ মনে হয়েছিল, কিন্তু ভেতরে ঢোকার পর তনয় বুঝতে পারছে বাড়িটি মোটেও সাধারণ বাড়ি নয়। বাড়িটার ভেতরে অপূর্ব সুন্দর করে সাজানো। ডক্টর তনয় লক্ষ্য করলেন পুরনো অনেক জিনিসের উপর রং করে পুরো ঘরটা দিয়ে সাজানো হয়েছে। বেশ কয়েকটা মাথার খুলিও আছে এখানে। এখানে নেটওয়ার্ক না থাকায় অপিস সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। রাতের খাবার শেষ করে তনয় ঘুমোতে চলে গেল। তবে ক্লান্ত, তাই শোয়ার পরে ঘুমে তলিয়ে গেল সে।
ওই ডাক্তার, ডাক্তার, ওই ডাক্তার, ওঠ।
কে কে?
চিনতে পারছিস না, আমি ডাক্তার হাবিব।
আপনি 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 এভাবে এভাবে হাসছেন কেন?
বুঝবি বুঝবি সব বুঝবি।
আমার আমার খুব ভয় করছে, এভাবে এভাবে হাসবেন না প্লিজ। আমাকে আমাকে বাইরে নিয়ে চলুন।
না, এই ঘরের বাইরে আর যাওয়া যাবে না।
আমার আমার এই ঘরে দম বন্ধ হয়ে আসছে, প্লিজ প্লিজ হাবিব সাহেব, আমাকে বাইরে নিয়ে চলুন প্লিজ।
এই ঘরের বাইরের তো আর কিছুই দেখতে পারবি না।
কেন?
মৃত্যুর জন্য প্রস্তুত হও।
কি কি বলছেন এসব?
যা বলছি ঠিকই বলছি, এখনই তোর প্রাণ আমার হাতে চলে আসবে।
দেখুন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আপনি আমার প্রাণ নিতে চাইছেন?
এটা তোকে কৈফত দিতে হবে।
এ কি, আপনার হাতে ছুরি কেন? কেন আসছেন, কাছে কেন আসছেন আপনি?
এদিকে আয়,
দূরে।
আমার কাছে আয় ডাক্তার, আমার কাছে আয় ডাক্তার,
প্লিজ।
তারা তোরে বলছি,
প্লিজ কাছে আসবেন না, ছুরি ছুরিটা সরান প্লিজ।
সরাতে তো আর ছুরি ধরিনি, এবার দেখ আমি তোকে কি করতে পারি।
না 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 না, আমি মরতে চাই না
স্যার,
মরতে চাই না
স্যার। স্যার শুনছেন স্যার?
আপনি
স্যার, স্যার কি দুঃস্বপ্ন দেখছিলেন নাকি? ঘুমের মধ্যে চিল্লাচ্ছিলেন যে।
দুঃস্বপ্নই দেখছিলাম।
ভয় পেয়েছেন স্যার?
হ্যাঁ, কিছুটা তো পেয়েছি। আচ্ছা, আপনি এখানে কি করছেন?
আপনার সকালে নাস্তার ব্যবস্থা করে দিয়ে গেলাম, ঘুম শেষ হলে খেয়ে নিয়েন।
ও, তা ঠিক আছে, তো বলুন আমার কখন কি করতে হবে।
আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি এসে সব বলে দিব। আপনি ফ্রেশ হয়ে খেয়ে নিন, আর আমি বাইরে যাচ্ছি।
ওকে ওকে ওকে,
জি স্যার, আপনি ঘুমান, এবার তাহলে আমি আসি।
ঠিক আছে ঠিক আছে, আমি আরেকটু ঘুমিয়ে নিই।
জি স্যার, আপনি ঘুমান।
কুয়াশা
এতক্ষণ দ্বিতীয় পর্ব শুনলেন এবং অদ্ভুত ঘটনা, খুন হয়ে গেছেন ডক্টর নিওয়াজ খান এবং আরো ডক্টর, অদ্ভুত খুনের পদ্ধতি এবং খুবই বিভৎস। তো যাক, আমি আর কথা বলছি না, চলে যাচ্ছি সরাসরি শেষ পর্বে, যেখান থেকে রহস্য উদ্ঘাটিত হবে। আসুন তাহলে তৃতীয় পর্ব বা শেষ পর্ব শুনে আসি, তারপর আবার কথা হবে। সঙ্গে আছি শারমিন কুয়াশা, আর আপনি শুনছেন রেডিও 89। মানুষের জীবন স্বপ্নময়, মানুষের জীবনে এমন অনেক স্বপ্ন থাকে যা বাস্তবে রূপ লাভ করে, আবার এমন কিছু দুঃস্বপ্ন আছে যা বাস্তবে রূপ পায়। এক অজানার জগতে ভাসমান ডক্টর তনয়, ঘুম ভেঙেছে বেশ সময় হয়ে গেল, কিন্তু কারো দেখা নেই, পুরো ঘরে একটাও ঘড়ি নেই, তাই বুঝতেও পারছে না কটা বাজে। বেশ কয়েক ঘন্টা পর দরজা দিয়ে ঢুকল ডক্টর হাবিব। ডক্টর হাবিব তার সাথে কোনো কথা না বলে সরাসরি ঘরের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর ডক্টর হাবিব তার ব্যাগ থেকে একটা ছুরি বের করল। ডক্টর তনয়কে কোনো কথা বলার সুযোগই দিল না সে, এক কোপে কেটে নিল তনয়ের মাথা। অন্যদিকে ওপি তনয়ের কোনো খোঁজ খবর না পেয়ে একদম দিশেহারা হয়ে গেল। ডক্টর হাবিবের ফোনও বন্ধ, কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তনয়ের সাথে।
হ্যালো, ইফতি সাহেব বলছেন?
জি বলছি, আপনি কে বলছেন?
আমি আমি ওপি, চিনতে পেরেছেন?
জি ম্যাডাম, চিনতে পেরেছি।
আপনার স্যারের কোনো খোঁজ পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না।
উনি কোথায়?
ও পরশু সিলেট গেছে কি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, তারপর থেকে আর যোগাযোগ হয়নি।
স্যারের ফোন কি অফ?
সেদিন থেকেই তো বন্ধ দেখাচ্ছে, ভেবেছিলাম প্রথমে হয়তো নেটওয়ার্কের প্রবলেম।
ওখানে যাওয়ার পর কি কোনোভাবেই আপনার সাথে যোগাযোগ হয়নি?
না না, একদমই হয়নি।
আচ্ছা ওয়েট, আমি একটু ওনার ফোনটা লোকেট করার চেষ্টা করে দেখি।
জি দেখুন, একটু তাড়াতাড়ি প্লিজ।
ও পেয়ে গেছি, স্যারের ফোন এখন শ্রীমঙ্গলে, তার মানে উনি সিলেটেই আছেন আর নিরাপদেই আছেন।
তাহলে ও কেন যোগাযোগ করছে না?
হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম।
আমার মন কেমন যেন করছে, আমার কেন যেন মনে হচ্ছে খুব বিপদ। একটা কাজ করুন না, আমি আর আপনি না হয় ওখানে গিয়ে একটু দেখে আসি।
কোথায়? সিলেট?
হুম, ও দেখলে খুশি হবে। আমি সব গোছগাছ করে নিচ্ছি, আপনি চলে আসুন।
ম্যাডাম, আমার এই প্রমোশনের ব্যাপারটা একটু স্যার যদি বড় স্যারকে বলতো বেশ উপকার হতো আর কি।
ওকে ওকে, আগে সিলেট যাই তারপর।
জি জি, আমি আসছি।
পুলিশের ওসি ইফতি এবং ওপি বিকেলের মধ্যে পৌঁছে গেল সিলেটের শ্রীমঙ্গলে। নাম্বার ট্র্যাকিং এর মাধ্যমে ঠিকানাটাও জানা গেল। অদ্ভুত বিষয় হল, ওই গ্রামের কোনো মানুষ ডক্টর হাবিব নামে কাউকে চেনেই না। যেখান থেকে ফোনের রিডিং পাওয়া যাচ্ছিল সেখানেই দাঁড়িয়ে আছে ওসি এবং ওপি। সামনে একটা বিশাল বাড়ি, বাড়িটিতে তালা মারা। ইফতি সাহেব গ্রামের মানুষের সাথে কথা বললেন, কেউই বাড়িটা সম্পর্কে তেমন কিছুই জানে না। কয়েক বছর ধরে এখানে নাকি কেউ আসেই না। অনেক ভেবে চিনতে বাড়িটার তালা ভাঙবার সিদ্ধান্ত নিল ওসি ইফতি। তারপর গিয়ে তালাটি ভাঙতেই এক বিকট গন্ধে ভরে উঠল চারপাশ, দম বন্ধ করা এক বিকট গন্ধ। দরজা খুলতেই দেখা গেল একটা লাশ, মাথাবিহীন একটা লাশ। কারো বুঝতে বাকি রইল না গন্ধটা লাশ থেকেই আসছে। জামা কাপড় দেখে বোঝা গেল লাশটি ডক্টর তনয়ের। মাথার উপরে আকাশ ভেঙে পড়ল ওপির। মাথা ছাড়া স্বামীর লাশ নিয়ে বাড়ি ফিরল, আর অন্যদিকে আনন্দের বন্যায় ভেসে উঠেছে অজানা একটা লোক। লোকটার চোখে মুখে কি আনন্দ, কি এক প্রাপ্তির আনন্দে উদ্ভাসিত এই লোকটা। লোকটা অদ্ভুত ভঙ্গিতে জোরে জোরে হাসছে। বিশাল এই ঘরে একা একটা লোক, ঘরটায় আধো আলো আধো অন্ধকার বিরাজমান। লোকটা ফ্রিজ থেকে একটা প্লেট বের করলো, প্লেটের উপর আস্ত একটা মাথা, মানুষের মাথা। একটা টেবিলের উপর রাখা হলো প্লেটটা। সারি সারি মোমবাতি সাজিয়ে রাখা হয়েছে টেবিলটা বাঁ পাশে, আর তার পাশেই সে আগের বারের মতোই কেচি ছুরি থেকে শুরু করে সবই আছে, চাপাতিও আছে। এখান থেকে একটা চাপাতি তুলে নিল ওই লোকটা, তারপর প্লেটের উপর রাখা মাথাটার মাছ বরাবর এক কোপ বসালো। আস্ত মানুষের মাথাটা দুই ভাগ হয়ে গেল, আর মাথা থেকে বেরিয়ে এলো মগজ। তারপর প্লেটে পুরো মগজটা হাত দিয়ে টেনে বের করে নিল লোকটা। পুরো ব্যাপারটা দেখতে খুবই বিশ্রী লাগছে। তারপর হঠাৎ ভেসে আসলো একটা কণ্ঠস্বর,
মানুষের মগজ দিয়ে তোমার এক্সপেরিমেন্ট?
মানুষের মগজ দিয়ে মানে?
মানে আমি সব জানি, মানুষের মগজ খেকো তুমি একটা নরপিশাচ।
কি বললি আমায়, কি বললি আমায়? আমার মানুষের মগজ লাগবে, অনেক মগজ লাগবে। এবার তোর পালা, তুইও মরবি আমার হাতে।
মৃত্যুর ভয় দেখাচ্ছ আমাকে?
আমি কাউকে ভয় দেখাই না, যা করার একেবারে করে দেই।
আমাকে ভয় দেখাচ্ছ না? শোনো, তুমি আমাকে সত্যি সত্যি করে বলো, তুমি এর আগে কাকে কাকে খুন করেছো এভাবে বলো।
ডক্টর লিউ, ডক্টর আরং, ডক্টর নেওয়াজ, ডক্টর উইলিয়াম, আর এই যে যেই মগজটা দেখতে পাচ্ছিস সেটা ডক্টর তনয়ের। এরা সবাই আমার শিকার, এবার তোর পালা, প্রস্তুত হ।
কেন তুমি মানুষের মগজ খাও?
আমি মগজ খাই এটা তোকে কে বললো? তাহলে তাহলে তোর মরতেই হবে, তুই সে তো জেনে গেছিস, তোর মরতেই হবে। কিন্তু মরার আগে একটা সত্যি কথা জেনে যা, আমি আসলে মগজ খাই না, আমিও মানুষ, কিন্তু
আমি একটা শক্তির চর্চা করি যেখানে শয়তানকে উৎসর্গ করতে হয় পৃথিবীর শ্রেষ্ঠ কিছু জ্ঞানী মানুষের মগজ। কাকে উৎসর্গ করতে হয়? শয়তানকে।
কিন্তু কেন?
আমি অনেক শক্তির অধিকারী হতে চাই। অনেক শক্তির অধিকারী হতে চাই। আমি হব পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ। শয়তানের শক্তি আর আমার শক্তি মিলে তৈরি করব আমার শক্তির ভান্ডার। আর শয়তানের শক্তির চর্চার জন্যই প্রতি পূর্ণিমা রাতে একটা জ্ঞানী মানুষের মাথা সহ মগজ উৎসর্গ করতে হয় শয়তানের বাচ্চাকে।
তাই প্রতি পূর্ণিমা রাতে একটা করে মানুষের মগজ শয়তানকে উৎসর্গ করো তুমি।
হ্যাঁ, তাই তো, সেই শক্তির প্রভাবে আজ আমি ডক্টর হেমন্ত।
এটা কোন মানুষ করতে পারে? মানুষ হয়ে শয়তানের পূজা করছো তুমি?
সব জ্ঞানী মানুষের মগজ উৎসর্গ করে আমি একদিন হব এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর মানুষ।
তুমি তো মানুষই না।
না, আমি মানুষ না, শয়তান আমি। এর পূর্ণিমায় তোমার বুদ্ধিমান মগজটা আমি খাব। মৃত্যুর জন্য প্রস্তুত হও ডক্টর সিমরান, মৃত্যুর জন্য প্রস্তুত হও।
হ্যান্ডস আপ! কে 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 আপনারা কে এখানে কি করছেন?
হাত উপরে তুলুন, আপনি আপনার হাত উপরে তুলুন আগে। আপনার পুরো বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট।
ওনাকে নিয়ে যান ইফতি সাহেব।
এই, তোমরা ওনাকে নিয়ে যাও। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।
ওয়েলকাম।
আচ্ছা, একটা জিনিস বলুন তো, ডক্টর হেমন্তকে সন্দেহ হলো কি করে আপনার?
ডক্টর হেমন্তকে অনেকদিন আগে থেকে আমি চিনি। ওনার চেম্বারে একটা কোদালের মতো অদ্ভুত যন্ত্র দেখি, আর ওটা দ্বিতীয়বার আমি দেখতে পাই কবরস্থানের পাশে। আর সেই থেকে বুঝলাম সে আমার বাবার ফোন কোনোভাবে চুরি করিয়ে আমায় ফোন দিয়ে দিনাজপুর নিয়ে যায়, যেন সে এই ফাঁকে স্যারকে খুন করতে পারে।
আই সি, তাহলে একটা কুড়ালি সব রহস্যের জট খুলে দিল। এখন বুঝতে পারছি এই ডক্টর হেমন্তই ডক্টর তনয়ের হত্যাকারী।
হ্যাঁ, একটা সূত্রই মাঝে মাঝে নিয়ে যায় শিকড় থেকে শিকড়ে।
বিশাল বড় পৃথিবীতে হাজারো রকম মানুষ বাস করে। কে কখন কি করে, কার জন্য করে, মাঝে মাঝে সে নিজেও জানে না। মানুষ এখন মানুষের বিনিময়ে বড় হতে চায়। আমাদের এই আলো আঁধারের শহরে মুখোশের ভিড়ে ঢাকা পড়ে হাজারো মানুষের মুখ। হয়তো এমন একজন মুখোশ পরা মানুষ আপনাকেই খুঁজছে। তাই সাবধানে থাকুন, সচেতন থাকুন, আর ভালো রাখুন নিজেকে। শেষ হয়ে গেল আজকের কুয়াশার গল্প। গল্পের নাম ছিল মুখোশ, লিখেছেন অভ্র আহমেদ, আর নাট্যাংশ পরিচালনায় ছিল শেগুফতা বিচ্ছারি, সাউন্ডে ছিলেন খালিদ। আর জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন এই গল্পে। ডক্টর সিমরানের চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, ডক্টর নেওয়াজের চরিত্রে মঞ্জু অভিনয় করেছেন বাবার চরিত্রে লোবান, ইফতির চরিত্রে অভিনয় করেছেন রেহান, সাংবাদিক উপস্থাপক ছিলেন নামিদ, উপস্থাপিকা অনন্যা, ডক্টর তনয়ের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, অপির চরিত্রে রুমি, ডক্টর হেমন্তের চরিত্রে ছিলেন সমন্বয়। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টায় হাজির হচ্ছি আবার নতুন গল্প নিয়ে কুয়াশায়। আমি শারমিন, সে পর্যন্ত এনএসির সঙ্গেই থাকবেন। আর এখন কুয়াশা থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.